الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সবার তরে অনুগ্রহ তোমার এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা আমাদের অনুষ্ঠান যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। প্রতিটি পর্বের মধ্যে আমরা একটি করে বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ আজ্জাবাজাল একটি বিষয় আমরা আলোচনার মধ্যে রেখেছি। ইনশাআল্লাহ মুবাল্লিকে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি ভাই আমাদের সঙ্গে রয়েছেন। ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে তিনি কুরআনে পাক থেকে হাদিসে মুবারাকা থেকে কিছু ঘটনা ইনশাআল্লাহ তিনি বলার চেষ্টা করবেন। আসুন আমরা শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানের মধ্যে মাদানী ফুল শিক্ষণীয় বিষয় যা থাকবে ইনশাআল্লাহ এর উপর আমল করব, অপর মুসলমানের কাছে আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদে পাক আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সবার তরে অনুগ্রহ তোমার এই অনুষ্ঠানের মধ্যে আজকে আলোচনার বিষয় হচ্ছে এতিমের প্রতি নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ দয়া কেমন ছিল। আমরা প্রতিটি পর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, অসহায়দের প্রতি নবিয়ে পাকের কেমন দয়া ছিল, তেমনিভাবে সৃষ্টির প্রতি, জীবজন্তুর প্রতি, পশু পাখির প্রতি ইনশাআল্লাহ আমরা প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে শুনেছি। ইনশাআল্লাহ আজকে শুনবো এতিমের প্রতি নবিয়ে পাক সাহিবে আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত দয়া অনুগ্রহ ছিল, মায়া ছিল। ইনশাআল্লাহ আমরা মুবাল্লিক থেকে তা শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি মান ভাই,
মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠানে খুবই সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে, ইয়াতিমের প্রতি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া। প্রথমত এই বিষয়টিও জানা দরকার যে ইয়াতিম কাকে বলে, ইয়াতিমের সংজ্ঞা কী।
জি,
যে ছেলে বা মেয়ে সে সময় পর্যন্ত ইয়াতিম থাকবে যতক্ষণ পর্যন্ত বালিগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক না হয়। যখন ওই বালিগ হবে তখন আর ইয়াতিম থাকবে না। এর ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ আলাইহি বলেন, বালিগ হয়ে গেলে সন্তান ইয়াতিম থাকে না, মানুষের ওই সন্তান ইয়াতিম যার পিতা ইন্তেকাল করেছে, পশু পাখির সে বাচ্চা ইয়াতিম যার মা মারা যায়, সে মুক্তা ইয়াতিম যা শামুকের মধ্যে একা থাকে, তাকে দূরে ইয়াতিম বলে যা মহামূল্যবান হয়। এটা হচ্ছে ইয়াতিমের সংজ্ঞা। অর্থাৎ মানুষের মধ্যে যাদের যেই সন্তানের বাবা মারা যায়, পিতা দুনিয়া থেকে চলে যায় নাবালিক অবস্থায়, প্রাপ্তবয়স্ক না, অপ্রাপ্তবয়স্ক অবস্থায়, তখন সে ইয়াতিম হয়। আর ইয়াতিমের প্রতি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া কেমন ছিল ইনশাআল্লাহ আজকে অনুষ্ঠান আমরা শুনবো। ইয়াতিমের প্রতি নবিয়ে পাকের দয়া কিন্তু অপরিসীম। এই অনুষ্ঠানের মধ্যে কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া নিয়ে আমরা আলোচনা করতেছি। নবিয়ে পাকের দয়া অপরিসীম। আজকে হচ্ছে ইয়াতিমের প্রতি নবিয়ে পাকের দয়া। যদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার প্রতি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব ইয়াতিম সম্পর্কিত নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কিছু হাদিসে মুবারাকা বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, কিতাবের মধ্যে এসেছে, যেটি শুনলে আমাদের মন খুশিতে ভরে যাবে,
ইয়াতিমদের
প্রতি আমাদের দরদটা বেড়ে যাবে, ভালোবাসা সৃষ্টি হবে। যেমন এ সম্পর্কিত একটি হাদিসে মুবারাকা, উত্তম চরিত্রের ধারক বাহক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের ঘর সমূহের মধ্যে সে ঘর সর্বোত্তম যেখানে ইয়াতিমের সাথে উত্তম আচরণ করা হয়, এবং মুসলমানদের ঘর সমূহের মধ্যে সে ঘর অধিক নিকৃষ্ট যেখানে ইয়াতিমের সাথে দুর্ব্যবহার করা হয়। যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়ারাকা থেকে আসলে এটা বোঝা গেল যে সেই ঘর উত্তম মুসলমানের যেখানে ইয়াতিমের সাথে সুন্দর আচরণ করা হয়, উত্তম ব্যবহার করা হয়, আর মুসলমানের সেই ঘর নিকৃষ্ট। সেই ঘর হচ্ছে নিকৃষ্ট যেখানে ইয়াতিমের সাথে দুর্ব্যবহার করা হয়, উত্তম আচরণ করা হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো এতিমকে নিজের পানাহারের মধ্যে অন্তর্ভুক্ত করবে তবে আল্লাহ পাক তার জন্য নিশ্চিতভাবে জান্নাতকে আবশ্যক করে দিবেন, কিন্তু এমন কোনো গুণা করলো যা ক্ষমার অযোগ্য সে ব্যতীত। যে এমন কোনো গুণা করলো যেটা ক্ষমার অযোগ্য তা ব্যতীত যদি কেউ এতিমের সাথে সুন্দর আচরণ করে, নিজের পানাহারের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়, তাহলে নিশ্চিতভাবে সে জান্নাতের অধিকারী হয়ে যাবে দুনিয়ার মধ্যে থেকে। এটা হচ্ছে এতিমের সাথে উত্তম আচরণ করা, ইয়াতিমকে নিজের পানাহারের মধ্যে অন্তর্ভুক্ত করা, ইয়াতিমকে সহযোগিতা করা, ইয়াতিমকে নিজের খাবার থেকে দান করা, এটা হচ্ছে প্রতিদান।
প্রতিদান কুরআনে পাকের মধ্যেও অসংখ্য জায়গার মধ্যে আমরা জানি যে কুরআনে পাকের মধ্যে একটি সূরা রয়েছে, সূরা নিসা। এই সূরা নিসার মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে ইয়াতিমদের ব্যাপারেও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তো যেমনিভাবে সূরা নিসার দ্বিতীয় নং আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, আর এতিমদেরকে তাদের ধন সম্পদ সমর্পণ করো এবং পবিত্রের পরিবর্তে অপবিত্র গ্রহণ করো না, আর তাদের ধন সম্পদ তোমাদের ধন সম্পদের সাথে মিশিয়ে গ্রাস করো না, নিঃসন্দেহে এটা মহাপাপ। অর্থাৎ অনেকে দেখবেন যে আজকে যারা এতিম রয়েছে তার আত্মীয় স্বজনদের মধ্যে হোক, পাড়া প্রতিবেশীদের মধ্যে হোক, দেখবেন ওই এদের একটা সরলতার সুযোগ নিয়ে নেয়। যাদের পিতা মারা গেছে, এরা নাবালক রয়েছে, তো দেখবেন ওই সুযোগটা কাজে লাগিয়ে অনেকে দেখবেন যে সম্পদের সাথে নিজের সম্পদের সাথে মিক্সড করে নেয়। কিন্তু কুরআনে পাকের মধ্যে এটা নিষেধ করা হয়েছে এবং এটা মহাপাপ বলেও গণ্য করা হয়েছে। সূরা নিসার এর পরের আয়াত তৃতীয় নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং যদি তোমাদের এই আশঙ্কা হয় যে এতিম মেয়েদের ক্ষেত্রে সুবিচার করবে না, তবে বিবাহ করে নাও যেসব নারী তোমাদের ভালো লাগে, 2, 3 অথবা 4। অতপর যদি তোমরা আশঙ্কা করো যে দুইজন স্ত্রীকে সমানভাবে রাখতে পারবে না, তবে একজনকেই করো অথবা দাসীদেরকে যাদের তোমরা অধিকারী হও, এটা এরই অধিক নিকট যে তোমাদের দ্বারা অত্যাচার হবে না। যদিও কারো আশঙ্কা থেকে থাকে যে হয়তোবা একে বিবাহ করলে এর সাথে অত্যাচার হবে, এরকম যদি আশঙ্কা থাকে তাহলে এদেরকে বিবাহ না করার জন্য বলা হয়েছে। এমনিভাবে কুরআনে পাকের সূরা নিসার 6 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, এবং এতিমদের পরীক্ষা করতে থাকো এই পর্যন্ত যে তারা বিয়ের উপযুক্ত হবে, অতপর যদি তোমরা তাদের বোধশক্তি ঠিক দেখো তবে তাদের ধন সম্পদ তাদেরকে অর্পণ করে দাও এবং সেগুলো খেয়েও না সীমা অতিক্রম করে, এবং এ তাড়াহুড়াও যে তারা বড় হয়ে যায় কি না, এমন তাড়াহুড়াও করা যাবে না যে এরা বড় হয়ে যায় কি না, আর যার প্রয়োজন হয় না সে যেন নিবৃত্ত থাকে, এবং যে অভাবী হয় সে যেন সঙ্গত পরিমাণ খায়। অতপর যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের হাতে অর্পণ করো তখন তাদের উপর সাক্ষী করে নাও, এবং আল্লাহ যথেষ্ট হিসাব গ্রহণের ক্ষেত্রে। এখানে অসংখ্য আরও অনেক আয়াত রয়েছে সূরা নিসার মধ্যে, তো এখান থেকে আমরা বেশ কিছু শিক্ষণীয় বিষয়
জানতে পারি। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টার এই আয়াতে মুবারাকার মধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইয়াতিমের যেটা হক, অর্থাৎ ইয়াতিমের সম্পদকে নিজের সম্পদের সাথে না মেশানো, ইয়াতিমের সম্পদকে গ্রাস না করা। এখন দেখা যায় আমাদের সমাজে যখনই কোনো ইয়াতিম, তো তাকেই বলে যে নাবালক অবস্থা তার পিতা মারা গেল, এখন পিতা মারা গিয়েছে সন্তান বেঁচে আছে। এখন আমাদের সমাজে এটাই ধারণা হয়, অনেক সময় আমাদের এটাই কনসেপ্ট থাকে যে সে তো ছোট্ট বাচ্চা, সে এখনও ছোট, তার বাবা যে সম্পত্তি রয়েছে, অর্থ ধন সম্পদ রয়েছে, সেটা সে সামলাতে পারবে না। এখন দেখা যাচ্ছে পরিবারের অন্য সদস্যরা, চাচা বা অন্য যারা রয়েছে রক্তের সম্পর্ক বা সামাজিক সম্পর্ক যাদের সাথে, তারা ওই ইয়াতিমের সম্পদটাকে নিজের দায়িত্বের মধ্যে নিয়ে নেয়। কিন্তু অনেক সময় আবার দেখা যায় যে ইয়াতিমের যে সম্পদ রয়েছে সেটা থেকে তার বাবার জন্য বা পরিবারের অন্যান্য বাবার মানে মৃত ব্যক্তি যিনি মারা যায় তার বাবার জন্য, ইসারা সাহাবের জন্য সেটাও খরচ করে। কিন্তু কিতাবের মধ্যে সেটাও নিষেধ করা হয়েছে, যেহেতু পিতা মারা গিয়েছে এখন সন্তান নাবালিক, এখন সে ইয়াতিম, এখন এই সম্পদটা কিন্তু ইয়াতিমের, ইয়াতিম যদি চায় তখনও সে দিতে পারবে না, তার বাবার জন্য যদি সেও চায় কারণ সে দিতে পারবে না, কারণ সে নাবালিক। নাবালিক নিজে থেকে কিছু দেওয়া এবং নিজে থেকে কাউকে মালিক বানিয়ে দিলে সে কখনো মালিক হবে না, এটা শরীয়তের হুকুম, এটা ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো এখন দেখা যায় আমাদের ছোট্ট বাচ্চা এখন বলে যে সে তো এখনও ছোটো, তার সম্পদটা আমার দায়িত্বে নিয়ে নিই, সে এখনও ছোটো, সে কী বুঝবে, তার সম্পদটা আমি পরিচালনা করি, আমি এটা করি, আমি আমার মতো করে এটা সেটাকে সাজিয়ে গুছিয়ে পরিচালনা করি, কিন্তু এটা কখনো উচিত নয়। যেমন আপনি সুরা নিসার আয়াত তেলাওয়াত করেছেন, সুরা নিসার আরেকটি আয়াত রয়েছে 4 নম্বর আয়াত, যেটি আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন। এর পূর্বে একটি হাদিস মোবারক আমরা শ্রবণ করি, যেমনটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক এক জাতিকে তাদের কবর থেকে এই অবস্থায় উঠাবেন যে তাদের মুখ থেকে জ্বলন্ত আগুন বের হবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কারা? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি দেখোনি যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, সূরা নিসা 4 পারা 10 নং আয়াত, যা আল্লাহ তাআলা ইরশাদ করেন কানজুল ঈমান থেকে অনুবাদ, ওইসব লোক যারা ইয়াতিমের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের পেটের মধ্যে নিরেট আগুনই ভর্তি করে এবং অনতি বিলম্বে তারা জ্বলন্ত আগুনে জ্বলবে। উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমতুল্লাহ বলেন, যখন ইয়াতিমের সম্পদ নিজের সম্পদের সাথে মিশ্রিত করে খাওয়া কিছু ক্ষেত্রে হারাম হলো, তখন পৃথকভাবে খাওয়া অবশ্যই হারাম। এ ধারা জানা গেল ইয়াতিমকে দান করা যাবে কিন্তু তার দান কখনো গ্রহণ করা যাবে না। এটাও বোঝা গেল ওয়ারিসদের মধ্যে যারা ইয়াতিম রয়েছে তারা তার পরিত্যক্ত সম্পদ হতে জিয়াফত ফাতিহা খয়রাত করা হারাম এবং সে খাবার ব্যবহারও হারাম। প্রথমত সম্পদ বণ্টন করা, অতপর বালিগ ওয়ারিস নিজের সম্পদ হতে খয়রাত করবে। তিনি আরও বলেন, যখন মৃত ব্যক্তির ইয়াতিম বা উত্তরাধিকারী অনুপস্থিত থাকবে তখন অংশীদার সম্পদ হতে তার ফাতিহা তিজা ইত্যাদি হারাম, কেননা তাতে ইয়াতিমের সম্পদও অন্তর্ভুক্ত রয়েছে। আল্লাহ আকবার। আসলে এই হাদিসে মোবারক এবং এই আয়াতে কারিমার থেকে এই আয়াতে কারিমার প্রতি যদি আমরা মনোযোগ দিই তাহলে আমাদের মধ্যে যে চিন্তাধারা রয়েছে, ইয়াতিমের সম্পদকে গ্রাস করার যে অভ্যাস রয়েছে, যে চাহিদা রয়েছে, সেটা চলে যাবে। কারণ নবী পাক বলেছেন কবর থেকে তাদেরকে এমনভাবে উঠাবে যে তাদের মুখ থেকে আগুন বেরোবে, জ্বলন্ত আগুন বেরোবে। আর আল্লাহ তাআলাও ইরশাদ করে দিয়েছেন যে ইয়াতিমের সম্পদকে যখন নিজের সম্পদের সাথে মিশিয়ে সেটাকে ব্যবহার করা যেখানে হারাম বলা হয়েছে, তো সেটাকে পৃথক পৃথকভাবে আলাদা করে যখন আমি খরচ করছি সেটাও হারাম রয়েছে, কারণ এটা তো আমার সম্পদ নয়, এটা ইয়াতিমের সম্পদ। বলা হচ্ছে ইয়াতিমকে তো দেওয়া যাবে কিন্তু তার থেকে নেওয়া যাবে না, ইয়াতিমকে তো দান করা যাবে কিন্তু সে যদি আমাকে দান করে তার দানটা আমি নিতে পারবো না। ইয়াতিমকে তো আমি উপহার দিচ্ছি কিন্তু সে যখন আমাকে উপহার দেয় সেটা আমি নিতে পারবো না, কারণ সে ইয়াতিম, কারণ সে নাবালক, অপ্রাপ্ত বয়স্ক, তার এই দেওয়াটা আমার জন্য গ্রহণযোগ্য হবে না।
যখন সে বালিগ হয়ে যাবে তখন সে অনুমতি দিতে পারবে,
যখন সে বালিগ হবে তখন সে তার সম্পদেরও মালিক হয়ে যাবে, এখনও মালিক হয়েছে কিন্তু প্রাপ্ত বয়স্ক অবস্থায় সে মালিকানাধীন সম্পদ থেকে আমাকে দিতে পারবে, তখন আমি তার থেকে নিতে পারবো, কিন্তু অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তার থেকে নেওয়াটা আমার জন্য উচিত নয় এবং এটা নিতে পারবো
না। দর্শকবৃন্দ, খুব সুন্দর কুরআনে পাকের মধ্যে এবং হাদিসে মুবারকা থেকেও মোহাম্মদ ইমরান তারি ভাই আজকে খুব সুন্দর আলোচনা করেছেন যে বিষয় নিয়ে। আর ইসলাম অনেক শান্তির একটি ধর্ম, আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ, প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে ইসলাম কীভাবে চলতে হবে, আমাদের ইয়াতিমদের সাথে কীভাবে আচরণ করতে হবে, এদের হক কী রয়েছে, প্রতিবেশীর হক কী রয়েছে, প্রাণীদের প্রতি কী হক রয়েছে, জীবজন্তুর প্রতি কী হক রয়েছে, প্রত্যেকটা বিষয় ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। আর বিশেষ করে আজকে বিষয় ইয়াতিমদের প্রতি নবী পাকের অনুগ্রহ, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমদের বিষয়ে আমাদেরকে অনেকভাবে উৎসাহিত করেছেন যেন আমরা এদের সাথে ভালো আচরণ করি, আমাদের কোনো কথাবার্তার মাধ্যমে, আমাদের কোনো আচরণের মাধ্যমে যেন এরা কষ্ট না পায়। যেমনিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেছেন যে আমি এবং ইয়াতিমের জিম্মাদারি অর্থাৎ অভিভাবক জান্নাতে এভাবে থাকবে। তিনি বললেন যে আমি এবং ইয়াতিমের জিম্মাদার যারা থাকবে বা অভিভাবক জান্নাতে এইভাবে থাকবে। তিনি তার আঙ্গুল মুবারককে ইশারা করে বললেন যে এইভাবে থাকবে তারা জান্নাতে,
দুই আঙ্গুল যেভাবে একসাথে
একসাথে করা হয়, হ্যাঁ এইভাবে তিনি বললেন, এত নিকটে থাকবে। তো সেই ইয়াতিমদেরকে আজকে আমরা তুচ্ছ মনে করছি, সমাজের মধ্যে যে অসহায় মনে করে যে এর তো পিতামাতা নেই, এর তো বাবা নেই। তো দেখেন, একটা বাবা যখন না থাকবে সন্তান তাকে কিন্তু নিঃস্ব বলা হয়, যেমন এতিমের অর্থ কিন্তু নিঃস্ব বা নিঃসঙ্গ। তো ওই সঙ্গটাকে মানুষ কাজে লাগিয়ে একে বিভিন্নভাবে প্রভাব আজকে সমাজের মধ্যে কিন্তু অসংখ্যভাবে দেখা যাচ্ছে, কিন্তু নবী পাকের আদর্শ কিন্তু
এটা নয়। যেমন আপনি যে হাদিস মোবারকা বলেছেন এর সাথে সম্পৃক্ত আরেকটি হাদিস মোবারকা, যেমনটি এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইয়াতিমের মাথায় শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হাত বুলাবে, আল্লাহু আকবার, তবে যতগুলো চুলের উপর দিয়ে তার হাত অতিক্রম করবে প্রত্যেক চুলের বিনিময়ে তার জন্য নেকি রয়েছে। আর যে ব্যক্তি ইয়াতিম ছেলে বা মেয়ের উপর অনুগ্রহ করবে, আমি নবিয়ে পাক বলেন আমি ও সে জান্নাতের মধ্যে দুটি আঙ্গুলকে একত্রিত করে ইরশাদ করলেন এইভাবে থাকবো, যে নবিয়ে পাক বললেন ইয়াতিম ছেলে এবং মেয়েদের প্রতি যারা দয়া করবে, অনুগ্রহ করবে, তবে দুই আঙ্গুলের মাঝখানে যেমন কোনো ফাঁক থাকে না, কোনো মানে জায়গা থাকে না, তো নবিয়ে পাক বলেন সে আমার সাথে এভাবে থাকবে। এবং যতগুলো বলা হচ্ছে বাস আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যখন ইয়াতিম সন্তানের মাথায় হাত বুলাবে, যতগুলো চুলের উপর দিয়ে হাত যাবে, ততগুলো নেকি রয়েছে যে নবিয়ে পাক কেমন দয়া করেছেন ইয়াতিমদের প্রতি। আর ইয়াতিমের কেমন ফজিলত রয়েছে, আসলে মাথার মধ্যে কতটুকু চুল রয়েছে সেটা তো গণনা করার হয়তো আমাদের সামর্থ্য নেই, একটা গণনা করবো আর একটাটার সাথে মিক্সড হয়ে যাবে। তো এই প্রত্যেকটা চুলের বিনিময়ে নেকি রয়েছে, আমি সামনে থেকে পিছনে হাত দিলাম যতগুলো চুলের উপরে যাচ্ছে ততই নেকি পাচ্ছি, আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার মাধ্যম হচ্ছে, নবিয়ে পাকের আদর্শ আমার জীবনের মধ্যে আমল হয়ে যাচ্ছে।
একবার একটি ঘটনা যেটা স্মরণে আসলো, যে একবার এক ইয়াতিম বাচ্চা সন্তান তিনি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে উপস্থিত হলেন এবং একবার অভিযোগ করলেন যে এক ব্যক্তির জন্য উপরে, কি অভিযোগ করলেন যে অমুক ব্যক্তি আমার একটি বাগান, খেজুর গাছের একটি বাগান, সেটা তিনি নিয়ে গেছেন, এটা অভিযোগ করলো। তো নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন যে ওই ব্যক্তিকে উপস্থিত করা হোক, কারণ সাক্ষী দুজনের লাগবে। যখন একটা বিষয় মীমাংসা করা হয়, ইসলাম দেখেন কত সুন্দর, নবিয়ে পাক কেমন সুন্দর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা অনেক সময় অভিযোগ মানুষের নেই, কমপ্লেন একজনের কথা শুনেই আরেকজনকে কী করি আমরা, টর্চারিং করি, এর উপর আমরা জুলুম করে ফেলি। তো নবিয়ে পাক বললেন যে ওই ব্যক্তিকেও আনা হোক, তখন বিচার বসানো হবে যে আস উভয়কে নিয়ে। তো উভয়কে আনা হলো, তো আনার পর যখন বিচার বসানো হলো, তখন দেখলো যে ওই অভিযোগের রায় হলো আপনার ইয়ের উপর, ওই এতিম বাচ্চার উপর পড়লো, অর্থাৎ ওই এতিম বাচ্চাই মিথ্যা বলেছিল। তো এরপর তার মালিককে তাকে বুঝিয়ে দেওয়া হলো, তো এতিম বাচ্চা অনেক কান্নাকাটি করতে লাগলো, সে ফেঁসে গেল, সে মিথ্যা প্রমাণ হয়ে গেল। তো নবিয়ে পাকের কাছে সে অনেক কান্নাকাটি করতে লাগলো, নবিয়ে পাকের অন্তর দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর নরম হয়ে গেল, সে অজনয়নে কান্না করতে লাগলো নবিয়ে পাক। তখন ওই ব্যক্তিকে, অর্থাৎ যার মালিক, যার বাগানের মালিক যিনি ছিলেন, তাকে বলতে লাগলেন যে এটা কতই না উত্তম হতো, ভালোই হতো যদি তুমি এই বাচ্চাটিকে তোমার বাগানটি দিয়ে দিতে, তাহলে জান্নাতে তোমার জন্য এর চেয়ে উত্তম বাগান রয়েছে। তো এটা বলার পরেও সেই ব্যক্তিটি তার বাগানটি দিল না, তার সঙ্গেই রাখলো, তো সে চলে গেল। তো ওই মুহূর্তে উপস্থিত ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু পিছনে হাঁটলেন ওই ব্যক্তির সাথে, ওই ব্যক্তির সামনে যেয়ে বললেন যে আমি যদি তোমাকে একটি বাগান, আমার একটি বাগান তোমাকে দেই, এর বিনিময়ে তুমি তোমার বাগানটি আমাকে দিবে? আর এই কথা শোনার পরেই ওই ব্যক্তিটি রাজি হয়ে গেল। কেন রাজি হলো? এই কারণে রাজি হলো যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে বাগান ছিল অনেক উন্নত মানের উত্তম বাগান ছিল, যেটা তার ওই ব্যক্তির থেকে বেশি উত্তম ছিল। তো যে কেউ রাজি হয়ে যাবে, তো কী করলো, তার বিনিময়ে সে ওইটা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবিয়ে পাকের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমনিভাবে ওই ব্যক্তিকে সুসংবাদ দিয়েছেন, তো ওই বাগানটি যদি আমি এই ইয়াতিম বাচ্চাকে দেই, তাহলে কি আমার জন্য জান্নাতে বাগান রয়েছে? নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ আবু দারদা, তোমার জন্য অবশ্যই রয়েছে। তখন বলল, আপনি সাক্ষী থাকুন যে আমি ওই বাগানটি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই ইয়াতিম বাচ্চাকে দিয়ে দিলাম, অর্থাৎ ওই ব্যক্তি থেকে কিনে আবু দারদা দিয়ে দিল ওই বাচ্চাকে। দেখেন এটা কত বড় স্যাক্রিফাইস, কত বড় কুরবানি, যে নবিয়ে পাক যেভাবে ইয়াতিমদের ব্যাপারে ইরশাদ করেছেন, ঠিক অনুরূপ সাহাবিরা এটা আমল করে প্র্যাকটিক্যালি দেখেছেন আমাদেরকে। আজকে আমরা তো নবিয়ে পাকের কাছ থেকে হাদিস শুনি, অসংখ্য জান্নাতের আমরা সুসংবাদ শুনি, কিন্তু সেই আমলকে আমরা করি, কিন্তু সাহাবিরা কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখেছে।
প্র্যাকটিক্যালি অর্থাৎ প্র্যাকটিক্যালি হাদিস ওয়ারাকার প্র্যাকটিক্যালি ব্যবহারিক আমল যদি দেখতে হয়, তাহলে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী পড়তে হবে। তাদের জীবনী পড়লে আমরা দেখব যে নবিয়ে পাক যেইভাবে বলেছেন, যে হাদিস মোবারকা যেটি ইরশাদ করেছেন, সাহাবিদের জীবনী সেটি রয়েছে। আজকে তারা জান্নাতি এভাবে হয় না, কিন্তু আজকে আমরা হয়তো চিন্তা করতে, সাহাবিদের নাম আসলে জান্নাতি আসে, নবিয়ে পাক সাহাবিদেরকে জান্নাতি বলেছেন, আকাশের চন্দ্র নেই বলেছেন, এমনি এমনিতে বলে নাই, নবিয়ে পাকের প্রতিটি আদর্শকে তারা বাস্তব জীবনের মধ্যে ফুটিয়ে তুলেছেন, হাদিস মোবারকাকে আমল করে নিয়েছেন। আর আজকের যে বিষয় মাশাআল্লাহ নেওয়া হয়েছে, ইয়েতিমদের প্রতি নবিয়ে পাকের দয়া, যেমনভাবে বর্ণিত রয়েছে যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন এক ব্যক্তি আসলো, এসে অভিযোগ করলো, মানে তার অন্তরে কঠোরতার ব্যাপারে, তার অন্তর কঠিন ছিল, কঠোর ছিল। তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি কি চাও তোমার অন্তর নরম হোক এবং তোমার উদ্দেশ্য পূরণ হোক? তখন সে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এটা চাই, কারণ এটা আমরাও চাই। যে অন্তর যেন নরম থাকে এবং আমাদের উদ্দেশ্য দোয়া যেগুলো আমরা আল্লাহ তাআলার দরবারে করি সেটা যেন কবুল হয়। তখন রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যদি তুমি চাও তোমার অন্তর নরম হোক এবং তোমার উদ্দেশ্য পূরণ হোক, তাহলে তুমি ইয়াতিমের উপর দয়া করো এবং তার মাথায় হাত বুলিয়ে ও নিজের খাবার হতে তাকে আহার করো, এমন করার দ্বারা তোমার অন্তরও নরম হয়ে যাবে এবং তোমার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। আসলে ইয়াতিমের প্রতি নবী পাকের কেমন দয়া এবং এই হাদিস মোবারাকা থেকে আসলে আমাদেরও শিক্ষণীয় বিষয়। আজকে দেখা যায় অন্তরের কঠোরতা এটা একটু এখন এটা স্বাভাবিক হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা নাফরমানিমূলক কাজের মাধ্যমে মিথ্যা বিভিন্ন যেগুলো প্রকাশ্য
কাজগুলি রয়েছে,
হ্যাঁ গত গুনাহের কাজ রয়েছে, গুনাহ আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের অন্তরও কী হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর অন্তর কঠিন হওয়ার একটা নিদর্শন এটাও যে আল্লাহ তাআলা ভয়ে কান্না না আসা, ইবাদতের মধ্যে মন না লাগা। দেখবেন অনেক সময় হয় কি বয়ান শোনা হয়, বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে অনেক সুন্দর বয়ান হয়, কবরের বয়ান হয়, এখন আমার সাথে আরেকজন ব্যক্তি বসে আছে তার চোখ থেকে পানি আসে কিন্তু আমার চোখ থেকে পানি আসে না। এটার মূল কারণ হচ্ছে যে অন্তরটা কঠিন হয়ে গেছে গুনাহের কারণে, গুনাহের কারণে অন্তরটা কালো হয়ে গেছে, গিয়েছে পাথর হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারাকা থেকে আমরা এটাই শিখতে পারি, যদি অন্তরকে নরম বানাতে হয়, যদি আমি চাই আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যাক, যদি আমি চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর সন্তুষ্ট থাকুক, তাহলে আমিও যদি চাই আমার উদ্দেশ্যগুলো পূরণ হোক, দোয়াগুলো কবুল হোক, তাহলে আমাদের উচিত হচ্ছে ইয়াতিমের প্রতি দয়া করা, নিজের খাবার থেকে তাকে দান করা, ইয়াতিমের খোঁজখবর নেওয়া এবং ইয়াতিমের মাথায় হাত বুলানো।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছেন, নবী পাকের টোটাল জীবনীটা যদি আমরা আমল করি না ইমরান ভাই, দেখবেন যে ইয়াতিম যারা বাচ্চা রয়েছে এদের প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হবে। নবী পাক পুরো পৃথিবীর সারা জাহানের উভয় জগতের বাদশা ছিলেন, তো এত দামি একজন পার্সন, সে যদি ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার করতে পারে আমরা কেন পারবো না? আমরা তো সেই নবীরই উম্মত।
বাদশা যেখানে ইয়াতিমের সাথে ভালো আচরণ করতে পারে, আমি তো গোলাম রয়েছি, যেখানে বাদশা নিজের সকল কিছুকে বিলিয়ে দিয়েছেন ইয়াতিমের সাথে সৎ ব্যবহার করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেখানে তো গোলামের আর
গোলামের তো কোনো বাহাদুরি
নেই, চিন্তা করার ব্যাপার না। যে বাদশা যেটা করেছে গোলামের কাজই হচ্ছে গোলামি করা, বাদশা করে গিয়েছে যেটা সেটাই আমি করবো।
যেমনি হবে একদিন নবী পাক একটি গলি দিয়ে হাঁটছিলেন, তো হাঁটার পথে দেখলেন যে এক শিশু বাচ্চা তিনি কান্না করছেন, অনেক কান্নাকাটি করছেন। তো কান্না করার সময় নবী পাক জিজ্ঞেস করলেন, হে বাবু তোমার কী হয়েছে? তো সে বলতে লাগলো, জিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা ইন্তেকাল করেছেন, তো আমার থাকার এমন কোনো জায়গা নেই যেখানে আমি থাকব, আমার পরারও এমন কোনো পরিধান করা কিছু নেই যে আমি পড়তে পারবো, আমার কোনো কাপড় চোপড় নেই, আমি যেখানে থাকি সেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই যে আমি সেখানে খাবো। অনেক কান্না করছিলেন, নবী পাকের অন্তরে দয়া নেমে গেল। নবী পাক সেই বাচ্চাকে উদ্দেশ্য করে বলল যে আজকে থেকে আমি তোমার বাবা, আজকে থেকে আমার স্ত্রী, আজকে থেকে তোমার আম্মা জান, আজকে থেকে আমার কন্যা মা ফাতেমা তোমার বোন। এইভাবে এরকম করে তাকে তার বাড়িতে নিয়ে গেল। তার বাড়িতে নামার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলো, এটা আজকে থেকে তোমার ছোট ভাই। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ইয়াতিম বাবুকে দেখে সেও খুশি হয়ে গেল, তাকে নিজের হাতে তাকে গোসল করালো, তাকে খাওয়া দাওয়া করালো, তাদের সাথেই রেখে দিল। তো এইভাবে দেখবেন নবী পাকের জীবনীতে, সাহাবিদের জীবনীতে কিন্তু আমরা এই এই জিনিসগুলি ফুটে উঠে যে ইয়াতিমের সাথে কীভাবে আচরণ করতে হবে। দর্শকবৃন্দ, আজকে আমরা ইয়াতিমদের ব্যাপারে আলোচনা করছিলাম যে ইয়াতিমের প্রতি নবী পাকের কেমন দয়া ছিল, কতটা মায়া ছিল, কতটা দয়ালু নবী ছিল, আর আমাদেরকেও তিনি ইরশাদ করেছেন আমরাও যেন ইয়াতিমদের ব্যাপারে আমরা অবহেলা না করি, এদেরকে তুচ্ছ মনে না করি, এদেরকে যেন আমরা নিকৃষ্ট মনে না করি। যেমনিভাবে নবী পাকও ইরশাদ করেছেন তেমনিভাবে আল্লাহ তাআলাও কুরআনে পাকের মধ্যে ইয়াতিমদের সাথে সৎ আচরণ করার আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা আজকে যা অনুষ্ঠানের মধ্যে শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।